কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত, 2000 টাকা ও আয়করের রিটার্ন কেন অযৌক্তিক? প্রথম আলো, বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, বালাই নাশক কোম্পানির MD চেয়ারম্যান গ্রেপ্তার, মানবজমিন। ইত্তেফাকের খবর, মির্জা ফখরুল বললেন আন্দোলন ভিন্ন খাতে নিতে সংলাপের কথা বলা হচ্ছে। আর যুগান্তর লিখেছে সংলাপ নিয়ে 4 আওয়ামী লীগ নেতার পাল্টাপাল্টি বক্তব্য। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম, ফের আলোচনায় সংলাপ, আওয়ামী লীগে মতানৈক্য। ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর লিখেছে কালের কণ্ঠ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন GDP 3% পেলে উন্নত দেশের চেয়ে ভালো সেবা দিতাম, বাংলাদেশ প্রতিদিনের খবর। কলকাতা শিরোনাম, গভীর রাতেও লোডশেডিংয়ে হাঁস ফাঁস বিভিন্ন এলাকার মানুষের গণশক্তি। মুম্বাইয়ে লিভ ইন সঙ্গী খুনের ঘটনায় সরব বিরোধীরা, এতদিন মুখ খোলেননি কেন, তোপ বিজেপির, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন জেলা প্রশাসকরা, হাইকোর্ট, এই শিরোনাম করেছে দৈনিক মানবজমিন। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের হাইকোর্ট আজকে অর্পিত সম্পত্তি সম্পর্কে যে রায় দিয়েছে, সে রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি ব্যক্তিগতভাবে যে কথাটি বলতে চাই, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরতে চাই এইরকমভাবে যে এই রায়ের ফলে আমার মনে হয় যে অন্তত গ্রাম অঞ্চলে সংকটটা অনেক বেশি বাড়বে। এই রায়ের ফলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে জেলা প্রশাসকরা অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন। বেশিরভাগ জমি মোটামুটিভাবে ব্যক্তি মালিকানায় দখলে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে জমি কেনা হয়েছে, কিন্তু হিন্দুর সম্পত্তি হওয়ার কারণে সেই সময় যারা জমি জমা বিক্রি করে দেশ থেকে চলে গেছে তাদের কাছ থেকে পয়সা করে দিয়েই কেনা হয়েছে। কিন্তু যেহেতু ওই সময় দলিল করা 1964-65 সালে জমি দলিল করা নিষিদ্ধ ছিল, আইন করে নিষেধ করা হয়েছিল, সেই কারণে এই জমিগুলো দলিল করা যায়নি। পরবর্তীকালে এই জমিগুলোকে অর্পিত সম্পত্তির তালিকায় ফেলা হয়েছে এবং দেখানো হয়েছে এর বেশিরভাগ জমি জোর করে দখল করা, কিন্তু ব্যাপারটা তা না। বেশিরভাগ ক্ষেত্রে জমি জমা কেনা বেচা হয়েছে, পয়সা কড়ির লেনদেন হয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে জমিগুলো দলিল করা সম্ভব হয়নি, যার কারণে এই জমিগুলো পরবর্তীতে নানা সময়ে অনেক সময় অবমুক্ত করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। আবার 2001 সালে যখন এই অর্পিত সম্পত্তি তালিকা করা হয়েছে এই হিন্দুর জমিগুলোকে, হিন্দুদের যে সমস্ত জমি জমা কেনা বেচা হয়েছে কিন্তু দলিল করা হয়নি অথবা সোলে বা অন্য কোনো ভাবে করা হয়েছে, সেই সমস্ত জমিগুলোকে আবার নতুন করে অর্পিত সম্পত্তি তালিকায় আনা হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি বাংলাদেশে যে অর্পিত সম্পত্তি তালিকা আছে বা ভেস্টেড প্রপার্টি আছে, এর বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুতামূলকভাবে তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই গ্রামের মানুষ অনেকে লেখাপড়াও জানে না, জমি জমা কেনা বেচা করে, কিন্তু ঠিক মতো এই আইন কানুন বা এই অফিস আদালত মেনটেন করার মতো অনেকেরই ক্ষমতা নেই, তাদের অনেকের জমি এইরকম এই অর্পিত সম্পত্তি তালিকায় গেছে, ভেস্টেড প্রপার্টি তালিকায় গেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসকরা যদি এখন জমিগুলো লিজ দেওয়া শুরু করে এবং অনেকে তৎপর হয়ে যাবেন এই সমস্ত জমি জমা লিজ নেওয়ার কারণে, তাহলে গুই গ্রামে এই সমস্ত জমি জমা লিজকে কেন্দ্র করে প্রচণ্ড রকমের সংঘর্ষ, মারামারির সংকট তৈরি হতে পারে, একে অপরের জমি দখল করার চেষ্টা চালাতে পারে, লিজ নেওয়ার নামে খুবই নামমাত্র মূল্যে শত্রুতামূলকভাবে একে অপরের জমি দখল করবে। আদালত যদি মনে করে, আমার মনে হয় যে এই রায় পুনর্বিবেচনা করা উচিত এবং আমি মনে করি এই রায়ের বিরুদ্ধে আপিল হয়ে আরও বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় যে রায় পুনর্বিবেচনা করা উচিত। আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই কথাগুলো বললাম।
জনাব শাহিদুল ইসলাম, ন্যাটো জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে যদি ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হয় তাহলে জোটের কোনো কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠাতে পারে, একথা বলেছেন ন্যাটোর সাবেক মহাসচিব আন্দ্রেস রাসমুসেন। এমন পদক্ষেপ নেওয়া হলে তার ফল কী হতে পারে?
জি, ন্যাটো জোটের সাবেক মহাসচিব আন্দ্রেস রাসমুসেন, তিনি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে যে প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমাপন্থী, তারও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এই রাসমুসেন সম্প্রতি আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের জন্য ইউক্রেনকে আরও বেশি অস্ত্র শস্ত্র সরবরাহ করার জন্য এই সমস্ত সফরে বেরিয়েছিলেন। সেই রাসমুসেন এখন বলছেন যে আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেখানে যদি জোটের শীর্ষ নেতারা ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একদম পরিপূর্ণ নিশ্চয়তা না দেয় তাহলে ন্যাটো জোটের কোনো কোনো দেশ ইউক্রেনে ব্যক্তি উদ্যোগে সেনা পাঠাতে পারে এবং এক্ষেত্রে পোল্যান্ড নেতৃত্ব দিতে পারে। আমার মনে হয় যে রাসমুসেন যেহেতু সাবেক মহাসচিব ছিলেন, তিনি এই কথা বলে ন্যাটো জোটের নেতাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। আর এটার মূল লক্ষ্য হচ্ছে যে ইউক্রেন যে রাশিয়ার সাথে সংঘর্ষে পারছে না বা পারা সম্ভব নয়, কিন্তু ইউক্রেন যদি এখানে হেরে যায় তাহলে মূলত ন্যাটো জোটের পরাজয়টা হয়ে গেল। সেই জন্য প্রয়োজনে সরাসরি ন্যাটো জোটকে এখানে জড়িত করতে চাইছে। কিন্তু মুশকিল হচ্ছে ন্যাটো জোট যদি আংশিক কিংবা পরিপূর্ণভাবে এখানে জড়িয়ে যায় সরাসরি, তাহলে যুদ্ধের মাত্রা এবং যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যাবে, সেটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। রাশিয়া কিন্তু সম্প্রতি বলেছে তারা এখনও আন্তরিকভাবে যুদ্ধ শুরুই করে এবং আমরা দেখতেও পাচ্ছি যে বহু অস্ত্র, গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়া এখনও ব্যবহার করেন। এর মানে হচ্ছে যে যদি ন্যাটো জোট সরাসরি জড়িয়ে পড়ে আংশিক কিংবা পরিপূর্ণভাবে, তাহলে রাশিয়া আরও বেশি মারাত্মকভাবে হামলা শুরু করবে ইউক্রেনের উপরে এবং তার পরিণতিতে হতাহতের ঘটনা বাড়বে এবং যুদ্ধের বিস্তৃতি ছড়িয়ে পড়বে, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে।
তো জনাব শাহিদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মুম্বাইয়ে লেভিন সঙ্গী খুনের ঘটনায় সরব বিরোধীরা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, লেভিন সঙ্গীকে খুনের পর প্রেশার কুকারে মৃতদেহের টুকরো সেদ্ধ করেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের এই ঘৃণ্য ঘটনায় এবার শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে রাজ্য সরকারকে বার্তা দেন এনসিপি নেতা সুপ্রিয়া সুলে। তার পাল্টা দিয়ে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ বলেন, সরকার খুব ভালো করেই তার কাজ জানে, কিন্তু আগের মহাবিকাশ আগাড়ি সরকার তার কাজ ঠিক মতো করেনি বলেই শ্রদ্ধা ওয়াকারকে খুন হতে হয়েছে। মনোজ সাহানির হাতে খুন হয়েছেন প্রেমিকা এবং দীর্ঘদিনের লিভিন সঙ্গী 36 বছরের সরস্বতী বৈদ্য। সম্প্রতি কোনো একটি বিষয়ে উভয়ের মধ্যে অশান্তি হয়, এরপর মেজাজ হারিয়ে সরস্বতীকে হত্যা করেন মনোজ। পুলিশের হাত থেকে বাঁচতে প্রেমিকার দেহ গাছ কাটা করাত দিয়ে টুকরো করেন, এমনকি প্রমাণ লোপাট করতে কুকারে দেহাংশ সিদ্ধ করেন বলেও অভিযোগ রয়েছে। বিরোধীদের আক্রমণের পাল্টা টুইট করেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াক। তিনি বলেন, মীরা রোডের এই ঘটনায় কি করতে হবে ফড়নবিশ তা ভালো করেই জানেন। রাহুলের ছেড়ে আসা আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু কমিশনের, ধন্দে রাজনৈতিক মহল। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, রাহুল গান্ধীর ছেড়ে আসা লোকসভা কেন্দ্রে হঠাৎই উপনির্বাচনের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। বুধবার কোঝিকড়ে সব রাজনৈতিক দলকে ডেকে মক পোলের আয়োজন করেছিলেন জেলা শাসক, যা লোকসভা উপনির্বাচনের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তাতেই ধন্দে রাজনৈতিক মহল। নিয়ম অনুযায়ী কোনো কেন্দ্রে জনপ্রতিনিধিহীন হয়ে গেলে 6 মাসের মধ্যেই সেই কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। সেই হিসাবে গেলে নির্বাচন কমিশনের হাতে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে উপনির্বাচন করানোর। গভীর রাতে লোডশেডিংয়ে হাঁসফাঁস বিভিন্ন এলাকার মানুষ। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ঝড় বৃষ্টি হোক বা না হোক লোডশেডিং এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। বর্তমানে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের তীব্রতা। দিন নেই, রাত নেই, যখন তখন লোডশেডিং। একদিকে তীব্র গরমে মানুষের জীবন এখন ওষ্ঠাগত, তার উপর ঘন ঘন লোডশেডিং মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন কোনো দিন নেই যেদিন লোডশেডিং হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।